মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
তবে কিষান সঙ্গে যাক।
তা যাক, কিন্তু প্রয়োজন ছিল না।
গিয়ে রোজ চিঠি দেবে বলো?
সময় পেলে দেব।
না, সে শুনব না। একদিন চিঠি না পেলে আমি নিজে যাব, তুমি যতই রাগ করো।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। শ্রীকান্তকে নিয়ে আবার গঙ্গামাটিতে যাবে বলে রাজলক্ষ্মী। গঙ্গামাটিতে অনেক কাজের পরিকল্পনা আছে রাজলক্ষ্মীর, সেসবে তার সঙ্গী আনন্দ। শ্রীকান্তকে সে দলে রাখতে চায় না শরীর খারাপ হবার আতঙ্কে। তারপর
আমার হাত দেখে সে বললে, মস্ত ফাঁড়া, জীবন মরণের সমস্যা।
দিদি, এসব আপনি বিশ্বাস করেন?
হ্যাঁ করেন, আলবাত করেন। তোমার দিদি বলেন, ফাঁড়া বলে কি পৃথিবীতে কথা নেই? কারো কখনো কি বিপদ ঘটে না?
ঘটতে পারে, কিন্তু হাত গুনে বলবে কি করে দিদি?
তা জানি নে ভাই, শুধু আমার ভরসা আমার মতো ভাগ্যবতী যে তাকে কখনো ভগবান এত বড় দুঃখে ডোবাবেন না।
আনন্দ স্তব্ধ মুখে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে অন্য কথা পাড়ল। ইতিমধ্যে বাড়ির লেখাপড়া বিলি ব্যবস্থার কাজ চলতে লাগল। রাশিকৃত ইট কাঠ, চুন সুরকি দরজা জানলা এসে পড়ল। পুরনো গৃহটিকে রাজলক্ষ্মী নতুন করে তুলবার আয়োজন করল। সেদিন বিকেলে আনন্দ বলল,
দাদা চলুন একটু ঘুরে আসিগে।
ইদানিং আমার বাইরে যাবার প্রস্তাবেই রাজলক্ষ্মী অনিচ্ছা প্রকাশ করতে থাকে। আজও সে বলল,
ঘুরে আসতে আসতেই যে রাত হয়ে যাবে আনন্দ, ঠান্ডা লাগবে না?
গরমে লোকে সারা হচ্ছে দিদি, ঠান্ডা কোথায়?
কিন্তু আজ আমার নিজের শরীরটাও বেশ ভালো ছিল না, তাই আমি এবার আনন্দকে বললাম, ঠান্ডা লাগার ভয় নেই নিশ্চয়ই, কিন্তু আজ উঠতেও তেমন ইচ্ছে হচ্ছে না আনন্দ।
ওটা জড়তা, সন্ধেটা ঘরে বসে থাকলে অনিচ্ছে আরো চেপে ধরবে। উঠে পড়ুন, উঠে পড়ুন।
আনন্দ জোর দেখে রাজলক্ষ্মী তার সমাধান করতে তাড়াতাড়ি বলল,
তার চেয়ে একটা কাজ করিনি আনন্দ, ক্ষিতিশ পরশু আমাকে একটি ভালো হারমোনিয়াম কিনে দিয়ে গেছে, এখনো সেটা দেখবার সময় পাইনি। আমি দুটো ঠাকুরদের নাম করি, তোমরা দুজনে বসে শোনো, সন্ধ্যাটা কেটে যাবে।
এই বলে সে রতনকে ডেকে বাক্সটা আনতে বলল। আনন্দ বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করল,
ঠাকুরদের নাম মানে গান নাকি দিদি?
রাজলক্ষ্মী মাথা নেড়ে সায় দিল। আনন্দর বিস্ময় দ্বিগুণ হল। সে জানতে চাইল,
দিদির কি সে বিদ্যেও আছে নাকি?
সামান্য একটুখানি।
তারপরেই হঠাৎ রাজলক্ষ্মী আমাকে দেখিয়ে আনন্দকে বলল,
ছেলেবেলায় ওর কাছেই হাতে খড়ি।
আনন্দ তার দিদির কথায় খুশি হয়ে বলল,
দাদাটি দেখছি বর্ণচোরা আম, হ্যাঁ, বাইরে থেকে ধরবার জো নেই।
তার মন্তব্য শুনে রাজলক্ষ্মী হাসতে লাগল, কিন্তু আমি সরল মনে তাতে যোগ দিতে পারলাম না, কারণ আনন্দ বুঝবে না কিছুই। আমার আপত্তিকে ওস্তাদের বিনয় বাক্য কল্পনা করে ক্রমাগত পীড়াপিড়ি করতে থাকবে এবং হয়তোবা শেষে রাগ করে বসবে। পুত্র শোকাতু ধৃতরাষ্ট্র বিলাপপালার দুর্যোধনের গানটা জানি, কিন্তু রাজলক্ষ্মীর পরে এ আসরে সেটা মানানসই হবে না। হারমোনিয়াম এলে প্রথমে সচরাচর প্রচলিত দু একটা ঠাকুরদের গান গেয়ে রাজলক্ষ্মী বৈষ্ণব পদাবলী আরম্ভ করল। শুনে মনে হল, সেদিন মুরারিপুর আখড়াতেও বোধহয় এমনটি শুনিনি। আনন্দ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। আমাকে দেখিয়ে মুগ্ধ চিত্তে রাজলক্ষ্মীকে বলল,
এ কি সমস্তই ওর কাছে শেখা দিদি?
সমস্তই কি কেউ একজনের কাছে শেখে আনন্দ?
হ্যাঁ সে ঠিক।
রাজলক্ষ্মীর কথার উত্তর দিয়ে আনন্দ তারপরে আমার দিকে চেয়ে বলল,
দাদা এবার কিন্তু আপনাকে অনুগ্রহ করতে হবে, দিদি একটু ক্লান্ত।
না হে, আমার শরীর ভালো নেই।
শরীরের জন্য আমি দায়ী নাকি? অতিথির অনুরোধ রাখবেন না?
রাখবার জো নেই হে, শরীর বড় খারাপ। আমাদের কথোপকথনের সময় রাজলক্ষ্মী গম্ভীর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই শুদ্ধি নিজেকে সামলাতে পারল না, হেসে গড়িয়ে পড়ল। আনন্দ ব্যাপারটা এবার বুঝল, বলল,
দিদি তবে বলুন কার কাছে এত শিখলেন?
যারা অর্থের পরিবর্তে বিদ্যা দান করেন তাঁদের কাছে, আমার কাছে নয় হে। দাদা কখনো এ বিদ্যের ধার দিয়েও চলেননি। এরপর আনন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
আমিও সামান্য কিছু জানি দিদি, কিন্তু বেশি শেখবার সময় পাইনি। সুযোগ যদি হলো এবার আপনার শিষ্যত্ব নিয়ে শিক্ষা সম্পূর্ণ করব। কিন্তু আজ কি এখানেই থেমে যাবেন নাকি, আর কিছু শোনাবেন না?
আজ তো সময় নেই ভাই, তোমাদের খাবার তৈরি করতে হবে যে।
তা জানি, সংসারের ভার যাঁদের উপর সময় তাঁদের কম, কিন্তু বয়সে আমি ছোট, আপনার ছোট ভাই, আমাকে শেখাতে হবে। অপরিচিত স্থানে একলা যখন সময় কাটতে যাইবে না, তখন এই দয়া আপনার স্মরণ করব।
আনন্দর কথা শুনে রাজলক্ষ্মী স্নেহে বিগলিত হয়ে বলল,
তুমি ডাক্তার, বিদেশে তোমার এই স্বাস্থ্যহীন দাদাটির প্রতি দৃষ্টি রেখো ভাই, আমি যতটুকু জানি তোমাকে আদর করে শেখাব।
কিন্তু এছাড়া আপনার কি আর চিন্তা নেই দিদি?
রাজলক্ষ্মী চুপ করে রইল। আনন্দ আমাকে উদ্দেশ করে বলল,
দাদার মতো ভাগ্য সহসা চোখে পড়ে না।
এমন অকর্মণ্য ব্যক্তি কি সহসা চোখে পড়ে আনন্দ? ভগবান তাদের হাল ধরবার মজবুত লোক দেন, নইলে তারা অকুলে ভেসে যায়, কোনো কালে ঘাটে ভিড়তে পারে না। এমনি করেই সংসারে সামঞ্জস্য রক্ষা হয় ভায়া, কথাটা মিলিয়ে দেখো, প্রমাণ পাবে। রাজলক্ষ্মী এক মুহূর্ত নিঃশব্দে চেয়ে থেকে উঠে গেল, তার অনেক কাজ। এর দিন কয়েকের মধ্যেই বাড়ির কাজ শুরু হল। রাজলক্ষ্মী জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে যাত্রার আয়োজন করতে লাগল। বাড়ির ভার রইল বুড়ো তুলসীদাসের ওপরে। যাবার দিনে রাজলক্ষ্মী আমার হাতে একখানা পোস্ট কার্ড দিয়ে বলল,
আমার চার পাতা জোড়া চিঠির এই জবাব এলো, পড়ে দেখো।
বলে সে চলে গেল। মেয়েলি অক্ষরে গোটা দুই তিন ছত্রের লেখা। কমললতা লিখছে,
সুখেই আছি বোন, যাদের সেবায় আপনাকে নিবেদন করেছি, আমাকে ভালো রাখার দায় যে তাঁদেরই ভাই, প্রার্থনা করি তোমরা কুশলে থাকো। বড় গোসাই যে তাহার আনন্দময়ীকে শ্রদ্ধা জানিয়েছেন, ইতি শ্রী শ্রী রাধা কৃষ্ণ চরণাশ্রিতা কমললতা।
সে আমার নাম উল্লেখ করেনি, কিন্তু এই কয়টি অক্ষরের আড়ালে কত কথাই না তার রয়ে গেল। খুঁজে দেখলাম এক ফোঁটা চোখের জলের দাগ কি কোথাও পড়েনি, কিন্তু কোনো চিহ্নই চোখে পড়ল না। চিঠিখানা হাতে করে চুপ করে বসে রইলাম। জানলার বাইরে রৌদ্রতপ্ত নীলাভ আকাশ, প্রতিবেশী গৃহের একজোড়া নারিকেল বৃক্ষের পাতার ফাঁক দিয়ে কতকটা অংশ তার দেখা যায়। সেখানে অকস্মাৎ দুটি মুখ পাশাপাশি যেন ভেসে এলো, একটি আমার রাজলক্ষ্মী কল্যাণের প্রতিমা, অপরটি কমললতার অপরিস্ফুট অজানা, যেন স্বপ্নে দেখা ছবি। রতন এসে আমার ধ্যান ভেঙে দিল, বলল,
বাবু বাবু স্নানের সময় হয়ে গেছে বাবু, মা বলে দিলেন।
রাজলক্ষ্মীর শাসনে স্নানের সময়টুকু উত্তীর্ণ হবার জো নেই। আবার একদিন সকলে গঙ্গামাটিতে এসে উপস্থিত হলাম। সেবারে আনন্দ ছিল অনাহত অতিথি, এবারে সে আমন্ত্রিত বান্ধব। বাড়িতে ভিড় ধরে না, গ্রামের আত্মীয় অনাত্মীয় কত লোকই যে আমাদের দেখতে এসেছে, সকলের মুখেই প্রসন্ন হাসি ও কুশল প্রশ্ন। রাজলক্ষ্মী কুশাদি গৃহিণীকে প্রণাম করল। সুনন্দা রান্নাঘরে কাজে নিযুক্ত ছিল, বাইরে এসে আমাদের দুজনকে প্রণাম করে বলল,
দাদা আপনার শরীরটা তো ভালো দেখাচ্ছে না।
ভালো আর কবে দেখায় ভাই, আমি তো পারলুম না, এবার তোমরা যদি পারো এই আশাতেই তোমাদের কাছে এনে ফেললুম।
আমার বিগত দিনের অস্বাস্থ্যের কথা বড়গিনীর বোধহয় মনে পড়ল, স্নেহার্দ্র কণ্ঠে ভরসা দিয়ে বললেন,
ভয় নেই মা, এদেশে জল হাওয়ায় উনি দুদিনেই সেরে উঠবেন।
অথচ আমি নিজে ভেবে পেলাম না কি আমার হয়েছে এবং কিসের জন্যই বা এত দুশ্চিন্তা। অতঃপর নানাবিধ কাজের আয়োজন পূর্ণদমে শুরু হল। পোড়ামাটি ক্রয় করার কথাবার্তা দাম দস্তুর থেকে আরম্ভ করে শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা, স্থান খোঁজা প্রভৃতি কিছুতেই কারো আলস্য রইল না। শুধু আমি কেবল মনের মধ্যে উৎসাহ বোধ করি না, হয়তো এ আমার স্বভাব, হয়তোবা তা আর কিছু একটা যা দৃষ্টির অগোচরে ধীরে ধীরে আমার সমস্ত প্রাণশক্তির মূলচ্ছেদ করছে। একটা সুবিধে হয়েছিল, আমার ঔদাস্যে কেউ বিস্মিত হয় না, যেন আমার কাছে অন্য কিছু প্রত্যাশা করা অসঙ্গত। আমি দুর্বল, আমি অসুস্থ, আমি কখন আছি কখন নেই, অথচ কোনো অসুখ নেই, খাই দাই থাকি। আনন্দ তার ডাক্তারবিদ্যা নিয়ে মাঝে মাঝে আমাকে নাড়াচাড়া দেবার চেষ্টা করলেই রাজলক্ষ্মী সস্নেহ অনুযোগে বাধা দিয়ে বলে,
ওকে আর টানাটানি করে কাজ নেই ভাই, কি হতে কি হবে তখন আমাদেরই ভুগে মরতে হবে।
যে ব্যবস্থা করছেন ভোগার মাত্রা এতে বাড়বে বই কমবে না দিদি, এ আপনাকে সাবধান করে দিচ্ছি।
আনন্দর কথা প্রতিবাদ না করে বরং রাজলক্ষ্মী সহজেই স্বীকার করে বলল,
সে আমি জানি আনন্দ, ভগবান আমার জন্মকালে এ দুঃখ কপালে লিখে রেখেছেন।
এরপরে আর তর্ক চলে না। দিন কাটে কখনো বই পড়ে, কখনো নিজের বিগত কাহিনী খাতায় লিখে, কখনো বা শূন্য মাঠে একা একা ঘুরে বেড়িয়ে। এক বিষয়ে নিশ্চিন্ত যে কর্মের প্রেরণা আমার মধ্যে নেই। লড়াই করে হুটুপুটি করে সংসারে দশজনের ঘাড়ে ছড়ে বসার সাধ্য নেই, সংকল্পও নেই। সহজে যা পাই তাই যথেষ্ট বলে মানি। বাড়ি ঘর টাকা কড়ি বিষয় আশয় মানব সম্ভ্রম এসব আমার কাছে ছায়াময়। অন্যের দেখা দেখি নিজের জড়ত্বকে যদি বা কখনো কর্তব্য বুদ্ধির তাড়নায় সচেতন করতে যাই, কিছুকাল মধ্যেই দেখি আবার সে চোখ বুঝে ঢুলছে, শত ঠেলাঠেলিতেও আর গান আটতে চায় না। শুধু দেখি একটা বিষয়ে তন্দ্রাতুর মন কলরবে তরঙ্গিত হয়ে ওঠে, সে ওই মুরারিপুরের দশটা দিনের স্মৃতির আলোড়নে। ঠিক যেন কানে শুনতে পাই বৈষ্ণবী কমললতার সস্নেহ অনুরোধ,
নতুন গোসাই ওইটি করে দাও না ভাই, ওই যা সব নষ্ট করে দিলে, আমার ঘাট হয়েছে গো তোমায় কাজ করতে বলে, না ওঠো, পদ্মা পোড়ার মুখে গেল কোথায়, একটু জল চড়িয়ে দেখ না, চা খাবার যে তোমার সময় হয়েছে গোসাই।
সেদিন চায়ের পাত্রগুলো সে নিজে ধুয়ে রাখতে পাছে ভাঙে, আজ তাদের প্রয়োজন গেছে ফুরিয়ে। তবুও কখনো কাজে লাগার আশায় কি জানি সেগুলো সে যত্নে তুলে রেখেছে কিনা, জানি সে পালাই পালাই করছে, হেতু জানি না, তবু মনে সন্দেহ নেই মুরারিপুর আশ্রমে দিন তার প্রতিদিন সংক্ষিপ্ত হয়ে আসছে, হয়তো একদিন এই খবরটাই আচমকা এসে পৌঁছবে। নিরাশ্রয় নিঃসম্বল পথে পথে সে ভিক্ষা করে ফিরছে, মনে করলেই চোখে জল এসে পড়ে। দিশেহারা মন সান্ত্বনার আশায় ফিরে চায় রাজলক্ষ্মীর দিকে। সবার সব শুভচিন্তায় অবিশ্রাম কর্মে নিযুক্ত, কল্যাণ যেন তার দুই হাতের দশ আঙুল দিয়ে অজস্র ধারায় ঝরে পড়ছে। সুপ্রসন্ন মুখে শান্তি ও পরিতৃপ্তি স্নিগ্ধ ছায়া, করুণায় মমতায় হৃদয় যমুনা কুলে কুলে পূর্ণ, নিরবচ্ছিন্ন প্রেমের সর্বব্যাপী মহিমায় আমার চিত্তলোকে সে যে আসনে অধিষ্ঠিত তার তুলনা করতে পারি এমন কিছুই জানি না। বিদুষী সুনন্দার অনিবার্য প্রভাব স্বল্পকালের জন্য যে তাকে বিভ্রান্ত করেছিল তারই দুঃসহ পরিতাপে পুনরায় আপন সত্তাকে সে ফিরে পেয়েছে। একটা কথা সে আজও আমাকে কানে কানে বলে,
তুমি কম নও গো, কম নও। তোমার চলে যাবার পথ বেয়ে সর্বস্ব যে আমার চোখের পলকে ছুটে পালাবে একে জানতো বলো? উফ, সে কি ভয়ঙ্কর ব্যাপার! ভাবলেও ভয় হয় সে দিনগুলো আমার কেটেছিল কি করে, দমবন্ধ হয়ে মরে যায়নি এই আশ্চর্য।
আমি উত্তর দিতে পারি না, শুধু নীরবে চেয়ে থাকি। আমার সম্বন্ধে আর তার ত্রুটি ধরবার জো নেই, শতকর্মের মধ্যেও শতবার অলক্ষে এসে দেখে যায়। কখনো হঠাৎ এসে কাছে বসে হাতের বইটা সরিয়ে দিয়ে বলে,
চোখ বুঝে একটুখানি শুয়ে পড়ো তো, আমি মাথায় হাত বুলিয়ে দিই, অত পড়লে চোখ ব্যথা করবে যে।
ঠিক এরমই সময় আনন্দ এসে বাইরে থেকে বলে,
একটা কথা জেনে নেবার আছে, আসতে পারি কি?
পারো, তোমার কোথায় আসতে মানা আনন্দ?
আনন্দ ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে ভারী আশ্চর্য হয়ে বলে,
এই অসময়ে দিদিকে ওকে ঘুম পাড়াচ্ছেন নাকি?
তোমার লোকসানটা হলো কি, না ঘুমলেও তো তোমার পাঠশালার বাছুরের পাল চড়াতে যাবেন না?
দিদি দেখছি ওকে মাটি করবেন।
নইলে নিজে যে মাটি, নির্ভাবনায় কাজকর্ম করতে পারিনি।
না, আমি যাই, আপনারা দুজনে ক্রমশ খেপে যাবেন।
এই বলে আনন্দ বাইরে হয়ে যায়। স্কুল তৈরির কাজে আনন্দের নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই। সম্পত্তি খুরিদের হাঙ্গামায় রাজলক্ষ্মী গলদঘর্ম। এমনই সময় কলকাতার বাড়ি ঘুরে বহু ডাকঘরে ছাপ ছপ পিঠে নিয়ে বহু বিলম্বে নবীনের সাংঘাতিক চিঠি এসে পৌঁছল, গহর মৃত্যুসজ্জায়। শুধু আমারই পথ ছেয়ে আজও সে বেঁচে আছে। খবরটা আমাকে যেন শুল দিয়ে বিঁধল। বোনের বাড়ি থেকে সে কবে ফিরেছে জানি না, সে যে এতদূর পীড়িত তাও শুনিনি, শুনবার বিশেষ চেষ্টাও করিনি। আজ এসেছে একেবারে শেষ সংবাদ, দিন ছয়েক আগের চিঠি। এখনো বেঁচে আছে কিনা তাই বা কে জানে, তার করে খবর পাবার ব্যবস্থা এদেশেও নেই, সে দেশেও নেই। ও চিন্তা বৃথা। চিঠি পেয়ে রাজলক্ষ্মী মাথায় হাত দিল,
তোমাকে যেতে হবে তো।
হ্যাঁ,
চলো আমিও সঙ্গে যাই।
সে কি হয়, তাদের এ বিপদের মাঝে তুমি যাবে কোথায়? প্রস্তাবটা যে অসঙ্গত সে নিজেই বুঝল। মুরারিপুর আখড়ার কথা আর সে মুখে আনতে পারল না, বলল,
রতনের কাল থেকে জ্বর, সঙ্গে যাবে কে? আনন্দকে বলবো?
না, আমার তল্পি বইবার লোক সে নয়।
তবে তবে কিষাণ সঙ্গে যাক।
তা যাক, কিন্তু প্রয়োজন ছিল না।
গিয়ে রোজ চিঠি দেবে বলো?
সময় পেলে দেব।
না, সে শুনব না। একদিন চিঠি না পেলে আমি নিজে যাব, তুমি যতই রাগ করো।
অগত্যা রাজি হতে হল এবং প্রত্যহ সংবাদ দেবার প্রতিশ্রুতি দিয়ে সেই দিনই বেরিয়ে পড়লাম। চেয়ে দেখলাম দুশ্চিন্তায় রাজলক্ষ্মীর মুখ পাণ্ডুর হয়ে গেছে। সে চোখ মুছে শেষবারের মতো সাবধান করে বলল,
শরীরের অবহেলা করবে না বলো?
না গো না।
ফিরতে একটা দিনও বেশি দেরি করবে না বলো?
না, তাও করব না। অবশেষে গরুর গাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। আষাঢ়ের এক বিকেল বেলায় গহরদের বাড়ি সদর দরজায় এসে দাঁড়ালাম। আমার সাড়া পেয়ে নবীন বাইরে এসে আমার পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল। যে ভয় করেছিলাম তাই ঘটেছে। দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষের প্রবল কণ্ঠের এই বুক ফাটা কান্নায় শোকের একটা নতুন মূর্তি চোখে দেখতে পেলাম। সে যেমন গভীর তেমনই বৃহৎ ও তেমনই সত্য। গহরের মা নেই, বোন নেই, কন্যা নেই, যায়া নেই। অশ্রুজলের মালা পরিয়ে এই সঙ্গীহীন মানুষটিকে সেদিন বিদায় দিতে কেউ ছিল না। তবু মনে হয় তাকে শয্যাহীন, ভূষণহীন, কাঙাল বেশে যেতে হয়নি। তার লোকান্তরের যাত্রাপথে শেষ পথেও নবীন একা দুহাত ভরে ঠেলে দিয়েছে। বহুক্ষণ পরে সে উঠে বসলে জিজ্ঞাসা করলাম, গহর কবে মারা গেল নবীন?
পরশু কাল সকালে আমরা তাকে মাটি দিয়ে এসেছি।
মাটি কোথায় দিলে?
নদীর তীরে, আম বাগানে। তিনি বলেছিলেন।
ঠিক ঠিক কি হয়েছিল গহরের?
মামা তো বোনের বাড়ি থেকে জ্বর নিয়ে ফিরলেন, সে জ্বর আর ছাড়ল না।
চিকিৎসা হয়েছিল?
এখানে যা হবার সমস্তই হয়েছিল, কিছুতেই কিছু হল না, কিছুতেই কিছু হল না। বাবু বাবু নিজেই সব জানতে পেরেছিলেন।
আখড়ার বড় গোসাই যে আসতেন?
মাঝে মাঝে আসতেন। নবদ্বীপ থেকে তার গুরুদেব এসেছেন, তাই রোজ আসতে সময় পেতেন না।
আরেকজনের কথা জিজ্ঞাসা করতে লজ্জা করতে লাগল। তবু সংকোচ কাটিয়ে প্রশ্ন করলাম, ওখান থেকে আর কেউ আসত না নবীন?
অমল্যতা।
তিনি কবে এসেছিলেন?
রোজ রোজ আসতেন। শেষ তিন দিন তিনি কিচ্ছু খাননি, শোননি। বাবুর বিছানা ছেড়ে একটিবারও উঠেননি।
আমি আর প্রশ্ন করলাম না, চুপ করে রইলাম। এবার নবীনই আমাকে জিজ্ঞাসা করল,
এখন এখন কোথায় যাবেন দাদা বাবু? আখড়ায়?
হ্যাঁ।
একটু একটু দাঁড়ান
বলে সে ভিতরে গিয়ে একটা টিনের বাক্স বার করে এনে আমার কাছে দিয়ে বলল,
এই যে এটা আপনাকে দিতে তিনি বলে গিয়েছেন।
কি আছে এতে নবীন?
আপনি খুলে দেখুন
বলে সে আমার হাতে চাবি দিল। খুলে দেখলাম দড়ি দিয়ে বাঁধা তার কবিতার খাতাগুলি। উপরে লিখেছে,
শ্রীকান্ত, রামায়ণ শেষ করার সময় হল না, বড় গোসাইকে দিও, তিনি যেন মঠে রেখে দেন, নষ্ট না হয়।
দ্বিতীয়টি লাল শালুতে বাঁধা ছোট পুঁটুলি। খুলে দেখলাম নানা মূল্যের একতাড়া নোট এবং আমাকে লেখা আরেকখানি পত্র। সে লিখেছে,
ভাই শ্রীকান্ত, আমি বোধহয় আর বাঁচব না, তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি নে, যদি না হয় নবীনের হাতে বাক্সটি রেখে গেলাম, নিও, টাকাগুলি তোমার হাতে দিলাম, কমললতার যদি কাজে লাগে ওকে দিও, না নিলে যা ইচ্ছে হয় তুমি করো, আল্লাহ তোমার মঙ্গল করুন। গহর।
দানের গর্ব নেই, কাকুতি মিনতিও নেই, শুধু মৃত্যু আসন্ন জেনে এই গুটি কয়েক কথায় বাল্যবন্ধুর শুভকামনা করে তার শেষ নিবেদন রেখে গেছে। ভয় নেই, ক্ষোভ নেই, উচ্ছ্বসিত হাহুতা সে মৃত্যুকে সে প্রতিবাদ করেনি। সে কবি, মুসলমান ফকির বংশের রক্ত তার শিরায়। শান্ত মনে এই শেষ রচনাটুকু সে তার বাল্যবন্ধুর উদ্দেশ্যে লিখে গেছে। এতক্ষণ পর্যন্ত চোখের জল আমার পড়েনি, কিন্তু তারা নিষেধ মানল না, বড় বড় ফোঁটায় চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। আষাঢ়ের দীর্ঘ দিনমান তখন সমাপ্তির দিকে। পশ্চিম দিগন্ত জুড়ে একটা কালো মেঘের স্তর উঠছে উপরে, তারই কোনো একটা সংকীর্ণ ছিদ্রপথে অস্তোন্মুখ সূর্যরশ্মি রাঙা হয়ে এসে পড়ল প্রাচীর সংলগ্ন সেই শুষ্ক প্রায় জাম গাছটার মাথায় এরই শাখা জড়িয়ে উঠেছিল গহরের মাধবী ও মালতীলতার কুঞ্জ। সেদিন শুধু কুঁড়ি ধরেছিল, তারই গুটি কয়েক আমাকে সে উপহার দেবার ইচ্ছে করেছিল, কেবল কাঠ পিঁপড়ের ভয়ে পারেনি। তাজ তাতে গুচ্ছে গুচ্ছে ফুল কত ছড়েছে তলায়, কত বাতাসে উড়ে ছড়িয়েছে আশেপাশে, তারই কতকগুলি কুড়িয়ে নিলাম বাল্যবন্ধু সহস্তের শেষ দান মনে করে।
চলুন দাদাবাবু, আপনাকে পৌঁছে দিয়ে আসি গে।
নবীন, বাইরের ঘরটা একবার খুলে দাও না দেখি। নবীন ঘর খুলে দিল। আজও রয়েছে সেই বিছানাটি তক্তপোষের একধারে গুটানো, একটা ছোট পেন্সিল, কয়েক টুকরো ছেঁড়া কাগজ। এই ঘরে গহর সুর করে শুনিয়েছিল তার স্বরচিত কবিতা বন্দিনী সীতার দুঃখের কাহিনী। এই বাড়িতে কতবার এসেছি, কতদিন খেয়েছি শুয়েছি উপদ্রব করে গেছি। সেদিন হাসি মুখে যারা শুয়েছিল আজ তাদের কেউ জীবিত নেই। আজ সমস্ত আসা যাওয়া শেষ করে বাইরে হয়ে এলাম। পথে নবীনের মুখে শুনলাম,
এমনই একটা ছোট নোটের পুঁটুলি আমার ছেলেদের হাতেও তিনি দিয়ে গিয়েছেন।
আর তার অবশিষ্ট বিষয় সম্পত্তি?
সে যা রইল পাবে তার মামা তো ওই ভাই বোনেরা, আর তার পিতার বানানো একটা মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য।
আশ্রমে পৌঁছে দেখলাম মস্ত ভিড়, গুরুদেবের শিষ্য শিষ্যা অনেক সঙ্গে এসেছে, বেশ জাঁকিয়ে বসেছে এবং হাবভাবে তাদের শীঘ্র বিদায় হওয়ার লক্ষণ প্রকাশ পায় না। বৈষ্ণব সেবাধি বিধিমতেই চলছে অনুমান করলাম। দ্বারিকা দাস আমাকে দেখে অভ্যর্থনা করলেন, আমার আগমনের কারণ তিনি জানেন, গহরের জন্য দুঃখ প্রকাশ করলেন, কিন্তু মুখে কেমন একটা বিব্রত উদ্ভ্রান্ত ভাব আগে কখনো দেখিনি। আন্দাজ করলাম হয়তো এতদিন ধরে এতগুলি বৈষ্ণব পরিচর্যায় তিনি ক্লান্ত বিপর্যস্ত, নিশ্চিন্ত হয়ে আলাপ করবার সময় নেই। খবর পেয়ে পদ্মা এলো, আজ তার মুখেও হাসি নেই, যেন সংকুচিত, পালাতে পারলে বাঁচে। জিজ্ঞাসা করলাম, কমললতা দিদি এখন বড় ব্যস্ত না পদ্মা?
না, ডেকে দেব দিদিকে,
বলেই চলে গেল। এ সমস্তই আজ এমন অপ্রত্যাশিত খাপ ছাড়া যে মনে মনে শঙ্কিত হয়ে উঠলাম। একটু পরে কমললতা এসে নমস্কার করল, বলল,
এসো বসাই, আমার ঘরে বসবে চলো।
আমার বিছানা প্রভৃতি স্টেশনে রেখে শুধু ব্যাগটাই সঙ্গে এনেছিলাম, আর ছিল গহরের সেই বাক্সটা আমার চাকরের মাথায়। কমললতার ঘরে এসে সেগুলো তার হাতে দিয়ে বললাম, একটু সাবধানে রেখে দাও, বাক্সটায় অনেকগুলো টাকা আছে।
জানি।
তারপরে খাটের নিচে সেগুলো রেখে দিয়ে জিজ্ঞাসা করল,
তোমার চা খাওয়া হয়নি বোধহয়?
না।
কখন এলে?
বিকেলবেলা।
যাই, তৈরি করে আনি গে,
বলে চাকরটাকে সঙ্গে করে উঠে গেল। পদ্মা মুখ হাত ধোয়া জল দিয়ে চলে গেল, দাঁড়াল না। আবার মনে হল ব্যাপার কি। খানিক পরে কমললতা চা নিয়ে এলো, আর কিছু ফল মূল মিষ্টান্ন ও বেলার ঠাকুরের প্রসাদ। বহুক্ষণ অভুক্ত অবিলম্বে বসে গেলাম। একটু পরেই ঠাকুরের সন্ধ্যারতির শঙ্খঘণ্টা কাঁসরের শব্দ এসে পৌঁছল। জিজ্ঞাসা করলাম, কই তুমি গেলে না?
না, আমার বারণ।
বারণ? তোমার? তার মানে?
বারণ মানে বারণ গোসাই, অর্থাৎ ঠাকুর ঘরে যাওয়া আমার নিষেধ।
কথাটা বলে কমললতা ম্লান হাসল, আমার কিন্তু আহারে রুচি চলে গেল, বারণ করলে কে?
বড় গোসাইজির গুরুদেব, আর তার সঙ্গে এসেছেন যারা তারা।
কি বলেন তারা?
বলেন আমি অশুচি, আমার সেবায় ঠাকুর কলুষিত হন।
অশুচি তুমি? প্রশ্নটা করেই বিদ্যুৎ বেগে একটা কথা মনে এলো, সন্দেহ কি গহরকে নিয়ে?
হ্যাঁ তাই।
সঠিক কি ঘটেছিল তার কিছুই আমি জানি না, তবুও অসংশয়ে বলে উঠলাম, এ মিথ্যে, এ অসম্ভব।
অসম্ভব কেন গোসাই?
তা জানি না কমললতা, কিন্তু এত বড় মিথ্যে আর নেই। মনে হয় মানুষের সমাজে এ তোমার মৃত্যু পথযাত্রী বন্ধুর ঐকান্তিক সেবার শেষ পুরস্কার। আমার কথা শুনতে শুনতে তার চোখ জলে ভরে গেল, বলল,
আর আমার দুঃখ নেই, ঠাকুর অন্তর্যামী, তার কাছে তো ভয় ছিল না, ছিল শুধু তোমাকে, আজ আমি নির্ভয় হয়ে বাঁচলুম গোসাই।
সংসারে এত লোকের মাঝে তোমার ভয় ছিল শুধু আমাকে, আর কাউকে নয়?
না, আর কাউকে না, শুধু তোমাকে।
এরপরে দুজনেই স্তব্ধ হয়ে রইলাম। একসময় জিজ্ঞাসা করলাম, বড় গোসাইজি কি বলেন?
তার তো কোনো উপায় নেই, নইলে কোনো বৈষ্ণবী যে মঠে আর আসবে না, এখানে থাকা চলবে না, একদিন আমাকে যেতে হবে তা জানতুম, শুধু এমনি করে যেতে হবে তা ভাবিনি গোসাই, কেবল কষ্ট হয় পদ্মার কথা মনে করে, ছেলে মানুষ, তার কোথাও কেউ নেই, বড় গোসাই কুড়িয়ে পেয়েছিলেন তাকে নবদ্বীপে, দিদি চলে গেলে সে বড্ড কাঁদবে, যদি পারো তাকে একটু দেখো, এখানে থাকতে যদি না চায় আমার নাম করে তাকে রাজুকে দিয়ে দিও, ওর যা ভালো সে তা করবেই করবে।
আবার কিছুক্ষণ নীরবে কাটল। একসময় আমি জিজ্ঞাসা করলাম, এই টাকাগুলো কি হবে, নেবে না?
না, আমি ভিখিরি, টাকা নিয়ে আমি কি করব বলো তো?
তবু যদি কখনো কাজে লাগে?
টাকা আমারও তো একদিন অনেক ছিল গো, কি কাজে লাগলো? তবু যদি কখনো দরকার হয় তুমি আছো কি করতে, তখন তোমার কাছে চেয়ে নেব, অপরের টাকা নিতে যাব কেন?
এ কথায় কি যে বলবো ভেবে পেলাম না, শুধু তার মুখের দিকে চেয়ে রইলাম। সে আবার বলল,
না গোসাই, আমার টাকা চাইনি, যার শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছি তিনি আমাকে ফেলবেন না, যেখানেই যাই সব অভাব তিনিই পূর্ণ করে দেবেন, লক্ষ্মীটি আমার জন্যে ভেব না।
এ সময় পদ্মা ঘরে এসে বসল।
নতুন গোসাইয়ের জন্য প্রসাদ কি এই ঘরেই আনবো দিদি?
হ্যাঁ, এখানেই নিয়ে এসো। চাকরটিকে দিলে?
হ্যাঁ দিয়েছি।
তবু পদ্মা যায় না, কিছুক্ষণ ইতস্তত করে বলল,
তুমি খাবে না দিদি?
খাবো রে পোড়ার মুখি, খাবো, তুই যখন আছিস তখন না খেয়ে কি দিদির নিস্তার আছে?
এবার পদ্মা চলে গেল। সকালে উঠে কমললতাকে দেখতে পেলাম না। পদ্মার মুখে শুনলাম,
দিদি তো বিকেলে আসে, সারাদিন কোথায় থাকে কেউ জানে না।
তবু নিশ্চিন্ত হতে পারলাম না, রাতের কথা মনে করে কেবলই ভয় হতে লাগল, পাছে সে চলে গিয়ে থাকে আর দেখা না হয়। বড় গোসাইজির ঘরে গেলাম, খাতাগুলো রেখে বললাম, গহরে রামায়ণ, তার ইচ্ছে এগুলি মঠে থাকে। দ্বারিকা দাস হাত বাড়িয়ে গ্রহণ করলেন, বললেন,
তাই হবে নতুন গোসাই, যেখানে মঠে সব গ্রন্থ থাকে তার সঙ্গেই এটি তুলে রাখব।
এরপর আমি মিনিট দুই নিঃশব্দে থেকে বললাম, তার সম্বন্ধে কমললতার অপবাদ তুমি বিশ্বাস করো গোসাই?
আমি কখনো না।
তবু তো তাকে চলে যেতে হচ্ছে।
আমাকেও যেতে হবে গোসাই, নির্দোষীকে দূর করে যদি নিজে থাকি তবে মিথ্যেই এ পথে এসেছিলাম, মিথ্যেই এতদিন তাঁর নাম নিয়েছি।
তবে কেনই বা তাকে যেতে হবে? মঠের কর্তা তো তুমি, তুমি তো তাকে রাখতে পারো।
গুরু গুরু গুরু
বলে দ্বারিকা দাস অধমুখে বসে রইলেন। বুঝলাম, গুরুর আদেশ, তার অন্যথা নেই। আজ আমি চলে যাচ্ছি গোসাই। কথাটা বলে ঘর থেকে বাইরে আসবার সময় তিনি মুখ তুলে চাইলেন, দেখি চোখ দিয়ে জল পড়ছে। আমাকে হাত তুলে নমস্কার করলেন, আমিও প্রতি নমস্কার করে চলে এলাম। ক্রমে বিকেল গড়িয়ে সন্ধে নামল, সন্ধে শেষ হয়ে ক্রমশ রাত এল, কিন্তু কমললতার দেখা নেই। নবীনের লোক এসে উপস্থিত, আমাকে স্টেশনে পৌঁছে দেবে। ব্যাগ মাথায় নিয়ে কিষণ ছটফট করছে, সময় আর নেই। কিন্তু কমললতা আর ফিরল না। পদ্মার বিশ্বাস, সে আর একটু পরেই আসবে, কিন্তু আমার সন্দেহ ক্রমশ প্রত্যয়ে দাঁড়াল। সে আসবে না। শেষ বিদায়ের কঠোর পরীক্ষায় বিমুখ হয়ে সে দুপুরেই পালিয়ে গিয়েছে, দ্বিতীয় বস্ত্রটুকুও সঙ্গে নেয়নি। কাল আত্মপরিচয় দিয়েছিল ভিক্ষুক বৈরাগিনী বলে, আজ সেই পরিচয়ই সে অক্ষুণ্ণ রাখল। যাবার সময় পদ্মা কাঁদতে লাগল। আমার ঠিকানা দিয়ে বললাম, দিদি বলেছে আমাকে চিঠি লিখতে, তোমার যা ইচ্ছে তাই আমাকে লিখে জানিও পদ্মা।
কিন্তু আমি তো ভালো লিখতে জানি নে গোসাই।
তুমি যা লিখবে আমি তাই পড়ে নেব।
দিদির সঙ্গে দেখা করে যাবে না?
আবার দেখা হবে পদ্মা, আজ আমি যাই। আশ্রম থেকে আমি বেরিয়ে পড়লাম। সমস্ত পথ চোখ যাকে অন্ধকারেও খুঁজছিল তার দেখা পেলাম রেলওয়ে স্টেশনে। লোকের ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে কাছে এসে বলল,
একখানি টিকিট কিনে দিতে হবে গোসাই।
সত্যি কি তবে সকলকে ছেড়ে চললে?
এছাড়া তো আর উপায় নেই।
কষ্ট হয় না কমললতা?
এ কথা কেন জিজ্ঞাসা করো গোসাই, জানো তো সব।
কোথায় যাবে?
যাব বৃন্দাবনে, কিন্তু অত দূরের টিকিট চাই নে, তুমি কাছাকাছি কোনো একটা জায়গার কিনে দাও।
অর্থাৎ আমার ঋণ যত কম হয় তারপরে শুধু হবে পরের কাছে ভিক্ষে, যতদিন না পথ শেষ হয়। এই তো
ভিক্ষে কি এই প্রথম শুরু হবে গোসাই? আর কি কখনো করিনি।
চুপ করে রইলাম। সে আমার দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল, বলল,
দাও বৃন্দাবনেরই টিকিট কিনে।
তবে চলো একসঙ্গে যাই।
তোমারও কি ওই এক পথ নাকি?
না, এক নয়, তবু যতটুকু এক করে নিতে পারি। গাড়ি এলে দুজনে উঠে বসলাম, পাশের বেঞ্চে নিজের হাতে তার বিছানা করে দিলাম। কমললতা ব্যস্ত হয়ে উঠল,
ও কি করছো গোসাই?
করছি যা কখনো কারোর জন্য করিনি, চিরদিন মনে থাকবে বলে।
সত্যি কি মনে রাখতে চাও?
সত্যি মনে রাখতে চাই কমললতা, তুমি ছাড়া যে কথা আর কেউ জানবে না।
কিন্তু আমার যে অপরাধ হবে গোসাই।
না, অপরাধ হবে না, তুমি স্বচ্ছন্দে বসো। কমললতা বসল, কিন্তু বড় সংকোচের সঙ্গে। গাড়ি চলতে লাগল, কত গ্রাম কত নগর কত প্রান্তর পার হয়ে। অদূরে বসে সে ধীরে ধীরে তার জীবনের কত কাহিনী বলতে লাগল, তার পথে বেড়ানোর কথা, তার মথুরা বৃন্দাবন গোবর্ধন রাধাকুণ্ডবাসীর কথা, কত তীর্থভ্রমণের গল্প। শেষে দ্বারিকা দাসের আশ্রমে, মুরারিপুর আশ্রমে আসা। আমার মনে পড়ে গেল ওই লোকটির বিদায়কালের কথাগুলি। বললাম, জানো কমললতা, বড় গোসাই তোমার কলঙ্ক বিশ্বাস করেন না।
করেন না?
একেবারে না। আমার আসবার সময় তার চোখে জল পড়তে লাগল। বললেন,
নির্দোষীকে দূর করে যদি নিজে থাকি নতুন গোসাই, মিথ্যে তার নাম নেওয়া, মিথ্যে আমার এ পথে আসা।
মঠে তিনিও থাকবেন না কমললতা, এমন নিষ্পাপ মধুর আশ্রমটি একেবারে ভেঙে নষ্ট হয়ে যাবে।
না, যাবে না। একটা কোনো পথ ঠাকুর নিশ্চয়ই দেখিয়ে দেবেন।
যদি কখনো তোমার ডাক পড়ে ফিরে যাবে সেখানে?
না।
তারা যদি অনুতপ্ত হয়ে তোমাকে ফিরে চান?
তবুও না।
কথাটা এখানেই থেমে গেল। কিন্তু একটু পরে কি ভেবে কমললতা বলল,
শুধু যাব যদি তুমি যেতে বলো, আর কারো কথাই না।
কিন্তু কোথায় তোমার দেখা পাব? এ প্রশ্নে সে উত্তর দিল না, চুপ করে রইল। বহুক্ষণ নিঃশব্দে কাটলে ডাকলাম, কমললতা? সাড়া এলো না। চেয়ে দেখলাম সে গাড়ির এক কোণে মাথা রেখে চোখ বুজেছে। সারাদিনের শ্রান্তিতে ঘুমিয়ে পড়েছে ভেবে তুলতে ইচ্ছে হল না। তারপরে নিজেও যে কখন ঘুমিয়ে পড়লাম জানি না, হঠাৎ একসময় কানে গেল,
নতুন গোসাই।
চেয়ে দেখি সে আমার গায়ে হাত দিয়ে ডাকছে। বলল,
ওঠো, তোমার সাঁইথিয়ায় গাড়ি দাঁড়িয়েছে।
তাড়াতাড়ি উঠে বসলাম। পাশের কামরায় কিষান ছিল, ডেকে তুলতে সে এসে ব্যাগ নামাল। বিছানা বাঁধতে গিয়ে দেখা গেল যে দু একখানায় তার শয্যা রচনা করে দিয়েছিলাম, সে তা ইতিপূর্বেই ভাঁজ করে আমার বেঞ্চের একধারে রেখেছে। বললাম, এটুকুও তুমি ফিরিয়ে দিলে? নিলে না?
কতবার ওঠানামা করতে হবে এ বোঝা বইবে কে?
দ্বিতীয় বস্ত্রটিও সঙ্গে আননি। সেও কি বোঝা? দেব দু একটা বার করে?
বেশ, যা হোক, তুমি তোমার কাপড় ভিখিরির গায়ে মানাবে কেন?
কাপড় মানাবে না, কিন্তু ভিখারিকেও খেতে হয়। পৌঁছতে আরো দুদিন লাগবে, গাড়িতে খাবে কি? যে খাবারগুলো আমার সঙ্গে আছে তাও কি ফেলে দিয়ে যাব? তুমি ছোবে না?
ইস, রাগ দেখো। ওগো ছোব গো ছোব, থাকো সব, তুমি চলে গেলে আমি পেট ভরে গিলব।
সময় শেষ হচ্ছে। আমার নাম্বার মুখে এসে বলল,
একটু দাঁড়াও তো গোসাই, কেউ নেই, আজ লুকিয়ে তোমায় একটা প্রণাম করে নিই।
এই বলে হেঁট হয়ে আজ সে আমার পায়ে ধুলো নিল। প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালাম। রাত তখনও পোহায়নি। নিচে ও ওপরে অন্ধকার স্তরে একটা ভাগাভাগি শুরু হয়েছে। আকাশের এক প্রান্তে কৃষ্ণা ত্রয়োদশীর ক্ষীণ শীর্ণ শশী, অপর প্রান্তে উষার আগমনী। সেদিনের কথা মনে পড়ল, যেদিন ঠাকুরের ফুল তুলতে এমনই সময় তার সাথী হয়েছিলাম। রাজ বাঁশি বাজিয়ে সবুজ আলোর লণ্ঠন নেড়ে গার্ড সাহেব যাত্রা সংকেত করল। কমললতা জানলা দিয়ে হাত বাড়িয়ে এই প্রথম আমার হাত ধরল। কণ্ঠে কি যে মিনতির সুর তা বোঝাবো কি করে? বলল,
তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ একটি কথা রাখবে?
হ্যাঁ রাখব, বলে কথা শোনার আশায় চেয়ে রইলাম। বলতে তার এক মুহূর্ত বাধল, তারপর বলল,
আমি জানি আমি তোমার কত আদরের, আজ বিশ্বাস করে আমাকে তুমি তার পাদপদ্মে সঁপে দিয়ে নিশ্চিন্ত হও, নির্ভয় হও। আমার জন্য ভেবে ভেবে আর তুমি মন খারাপ করো না গোসাই, এই তোমার কাছে আমার প্রার্থনা।
গাড়ি ছেড়ে দিল। তার সেই হাতটা হাতের মধ্যে নিয়ে রেলগাড়ির ছন্দে কয়েক পা এগিয়ে বললাম, তোমাকে তাকেই দিলাম কমললতা, তিনিই তোমার ভার নিন। তোমার পথ তোমার সাধনা নিরাপদ হোক, আমার বলে আর তোমাকে আমি অসম্মান করব না। হাত ছেড়ে দিলাম। গাড়ি দূর থেকে দূরে চলল। গাড়ির জানলায় তার আনত মুখের পরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার এসে পড়ে আবার সমস্ত অন্ধকারে মেলাল। শুধু মনে হল হাত তুলে সে যেন আমাকে শেষ নমস্কার জানালো।
শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন অন্তিম পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও
শ্রীকান্ত, প্রসূন দাস, কমললতা, শ্রাবণী মুখার্জি, রাজলক্ষ্মী, অমৃতা রায়, আনন্দ, পল্লব মণ্ডল, রতন, সুদীপ্ত ঘোষ, নবীন, রূপন দাশগুপ্ত, গহর, শুভায়ন রায়, পদ্মা, অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা।
বিরচি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।